বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ মঙ্গলবার 28 সেপ্টেম্বর 13 আশ্বিন এবং ফার্সি 6 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের $1,000 কোটি অর্থ ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি পাকিস্তানের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নির্বাচন এবং রাজনীতি বিষয়ে সরকার এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে দর্পণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের প্রতীকী উপস্থিতিও সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সিরিয়া থেকে তুর্কি ও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ বললেন ওরা দখলদার। বাংলাদেশে এবারও অনুষ্ঠিত হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা, 5 মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল 1 বছর। এবং মুসলিম ভীতি ছড়িয়ে বিজেপি অনগ্রসর শ্রেণীর ভোট ও পরিচিতি চুরি করছে বলে ভারতের মেম নেতা ওয়াইসির অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের উপস্থিতি ইরান সহ্য করবে না, একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি আজ মঙ্গলবার বলেছেন উত্তর পশ্চিম সীমান্তের কাছে যে মহড়ার আয়োজন করা হয়েছে তা সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয়, গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানান খাতিবজাদে। আজারবাইজানের প্রেসিডেন্টের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আজারবাইজানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, এ অবস্থায় এ ধরনের মন্তব্য বিস্ময়কর। খাতিবজাদে বলেন ইরান সবসময় অন্যের ভূখণ্ড দখলের বিরোধিতা করে এসেছে, সব দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক সীমানার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় তেহরান। একই সঙ্গে তিনি সব প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। খাতিবজাদে আরও বলেন ইরানের সীমান্তের কাছে ইসরায়েলের প্রতীকী কোনো উপস্থিতিও সহ্য করা হবে না, জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যা কিছু করা দরকার তার সবই করা হবে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরান সম্পর্কে যে বাগাড়ম্বর করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে বেনেটের বক্তব্য মিথ্যার ফুলঝুরি ছাড়া আর কিছু নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে
এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার শত শত পরমাণু অস্ত্রের অধিকারী ইসরায়েলের নেই। সোমবার জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি এমন অবস্থায় চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। বেনেট আরও দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি সবগুলো রেড লাইন অতিক্রম করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলে তুরস্ক এবং আমেরিকা বিনা অনুমতিতে যেসব সেনা মোতায়েন করেছে তাদেরকে প্রত্যাহার করতেই হবে। তিনি বলেন, আমেরিকা এবং তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে মূলত সেখানে দখলদারিত্ব কায়েম করেছে, এর অবসান ঘটাতে হবে। ফয়সাল মিকদাদ বলেন, সিরিয়া থেকে মার্কিন ও তুর্কি সেনারা যেসব সম্পদ লুটপাট করছে তাও বন্ধ করতে হবে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তৃতায় ফয়সাল আল মিকদাদ এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে অভিযান চলছে পুরো সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে এবং বাইরের কোনো চাপ কিংবা আগ্রাসন দামেস্কে এই অবস্থান থেকে সরাতে পারবে না। ফয়সাল আল মিকদাদ আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনেই সিরিয়ায় বিদেশি দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা ও পাশ্চাত্যের দেশগুলোর আরোপ করা বর্বর নিষেধাজ্ঞারও কঠোর সমালোচনা করেন। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে গোয়েন্দা ড্রোনটি গোয়েন্দা অভিযান চালানোর সময় ইয়েমেনি সামরিক বাহিনী ড্রোনটি ভূপাতিত করে। স্ক্যান ইগল শ্রেণীর এই ড্রোন মার্কিন বিমান কোম্পানি বোয়িং তৈরি করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে জানিয়েছেন, মারিব প্রদেশের আকাশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের এই ড্রোন শত্রুতাপূর্ণ তৎপরতা চালাচ্ছিল। স্ক্যান ইগল ড্রোন সাধারণত গোয়েন্দা তৎপরতার কাজে ব্যবহৃত হয়ে থাকে। মারিব প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত 3 ডজন বিমান হামলা চালানোর একদিন পর ইয়েমেনি সেনারা এই ড্রোন ভূপাতিত করল। বাংলাদেশে স্কুল সার্টিফিকেট বা জেএসসি ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট বা জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। করোনা ভাইরাসের কারণে গত বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
করোনা পরিস্থিতির কারণে এবছরও বাংলাদেশের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। করোনা ভাইরাসের কারণে গত বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, শিক্ষার্থীদের অটো পাস দেয়া হয়েছে। পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এমনটা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রত্যেক শ্রেণীতে যে মূল্যায়ন হয় সেটা হবে, অ্যাসাইনমেন্ট চলছে, সময় যা আছে আলাদা করে বোধহয় এবার জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ আর থাকছে না, যদিও আমাদের প্রস্তুতি ছিল। নতুন পরিমার্জিত শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী জানান, এটির পাইলটিং চলবে আগামী বছর, অর্থাৎ 2022 সাল থেকে, এবং 2023 সাল থেকে সেটি বাস্তবায়ন শুরু করা হবে। নতুন পাঠক্রম সর্বস্তরে বাস্তবায়ন হবে 2025 সাল থেকে। ওদিকে দীর্ঘ ছুটি শেষে সম্প্রতি খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণ রোধে নতুন করে শিক্ষকদের জন্য 4 দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে এসব নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, শ্রেণীকক্ষে প্রবেশের পর শিক্ষকগণ প্রথমেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেবেন। বিশেষ করে শিক্ষার্থীর পরিবারের কেউ করোনায় আক্রান্ত বা করোনার কোনো লক্ষণ অর্থাৎ জ্বর, সর্দি, কাশি ইত্যাদি আছে কিনা তার খোঁজ নেবেন। কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনা বা করোনার লক্ষণ থাকলে দ্রুত সেই শিক্ষার্থীকে আইসোলেশনে রেখে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন শিক্ষকরা। প্রতিষ্ঠান প্রধান ওই শ্রেণীকক্ষের শিক্ষক এবং সব শিক্ষার্থীর দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্ট করার ব্যবস্থা করবেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে আলাদা পাঁচটি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার তিনটি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বাড়ান। এছাড়া কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছে বিচারপতি এ এফ এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে। তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আগামী 30 অক্টোবর শান্তিপুর, গোসাবা, দিনহাটা ও খড়দা বিধানসভা উপনির্বাচন হবে বলে আজ নির্বাচন কমিশন ঘোষণা করেছে। ফল ঘোষণা হবে আগামী 2 নভেম্বর। আজ পশ্চিমবঙ্গ সহ 14টি রাজ্যের 30টি আসনের উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা আসন্ন পুজো উৎসবের মধ্যে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে বলেন, 20 তারিখে হচ্ছে লক্ষ্মী পুজো আর 30 তারিখ হচ্ছে নির্বাচন। এই পুজোর মরশুমে প্রচার জনসাধারণ ও ব্যবসায়ীদের পক্ষে কতটা অসুবিধাজনক নির্বাচন কমিশনের তা বোঝার শক্তি নেই। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি অনগ্রসর শ্রেণীর মানুষদের উদ্দেশ্য করে বলেছেন, মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে, হিন্দু ঐক্যের নামে আপনাদের রাজনৈতিক পরিচয় ধ্বংস করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি ভাইয়েরা ব্যাগ ভর্তি করে করে বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু যোগীর নয়া মন্ত্রিসভায় 67% মন্ত্রী উচ্চবর্ণের এবং মাত্র 29% পিছিয়ে পড়া সমাজের। মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে, হিন্দু ঐক্যের নামে আপনাদের রাজনৈতিক পরিচয় ধ্বংস করা হচ্ছে। তিনি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের পরে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি মন্ত্রীদের জাতিগত সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই প্রশ্নের মাধ্যমে ওয়াইসি অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি ভোটারদের নিজের পক্ষে করার চেষ্টা করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার গত রোববার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে। এর মধ্য দিয়ে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের কথা মাথায় রাখা হয়েছে। এতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জিতিন প্রসাদ সহ 9 জনকে মন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রীদের মধ্যে 3 জন ওবিসি সম্প্রদায়ের এবং 2 জন এসসি এবং 1 জন এসটি সম্প্রদায়ের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক মন্ত্রিসভার সম্প্রসারণকে বিরোধীরা প্রতিনিয়ত টার্গেট করছে। সেই ধারাবাহিকতায় এবার যোগী মন্ত্রিসভায় জাতিভিত্তিক সমীকরণ নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে টার্গেট করেছেন ওয়াইসি। মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশে 100 আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন। এজন্য ওয়াইসি প্রতিনিয়ত রাজ্যটিতে নির্বাচনী কর্মসূচি আয়োজন করে জনসমর্থন অর্জনের চেষ্টা করছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের $1,000 কোটি অর্থ ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক বক্তব্যে বলেছেন, আফগানিস্তানের অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে রয়েছে। এ অবস্থায় এই অর্থনীতি বাঁচানোর জন্য কাবুলের আমেরিকায় আটকে পড়া অর্থ প্রয়োজন। আফগানিস্তান সংকটে পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কুরেশি। তিনি বলেন, ইসলামাবাদের একার পক্ষে আফগান সংকটের সমাধান করা সম্ভব নয় এবং এটি পাকিস্তানের একার দায়িত্বও নয়। এর আগে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারও বহুবার দেশটির আটকে পড়া অর্থ ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর আমেরিকার বিভিন্ন ব্যাংকে থাকা আফগান সরকারের $100,000,000 অর্থের পাশাপাশি দেশটির স্বর্ণের রিজার্ভ আটক করে মার্কিন সরকার। আফগানিস্তানের অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে সরাসরি এর প্রভাব পড়ে এবং দেশটির ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তাজিকিস্তান সরকার আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান জাতিসংঘের 76তম বার্ষিক সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে আফগানিস্তান সম্পর্কে বক্তব্য রাখার পর এ হুঁশিয়ারি দিল তালেবান। তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের গণমাধ্যম এ খবর জানিয়েছে। তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। চার দিন আগে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দেন ইমাম আলী রহমান। এতে তিনি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে তার নেই, তবে তিনি বিশ্বাস করেন আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তার সংকট সমাধানের জন্য দেশটিতে অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন। এর ফলে দেশটির সরকারে সব জাতি ও গোত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ খুব ভোরে পূর্ব উপকূল থেকে স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার উত্তেজনা কমাতে উভয় পক্ষ থেকেই সম্প্রতি ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল। কোরীয় যুদ্ধ সমাপ্তির প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াও সে প্রস্তাবকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছিল। তবে নতুন করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় সে প্রচেষ্টা থমকে যেতে পারে। এর একদিন আগে জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত কিম সং বলেছিলেন, নিজেদের আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে এবং কেউ এটি অস্বীকার করতে পারবে না। চলতি মাসের শুরুতে পিয়ংইয়ং ব্যালিস্টিক এবং ক্রুজ দুই ধরনের ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে। তিনি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করে সুস্পষ্টভাবে বলেছেন যে তারা যে ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রাখবে, একই ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি, উন্নয়ন ও পরীক্ষা করবে পিয়ংইয়ং। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের $1,000 কোটি অর্থ ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। এ খবর আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের $1,000 কোটি অর্থ ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্চাত্যের দেশগুলো আফগানিস্তানের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে, অথচ ওই দেশটির সংকট নিরসন করা ইসলামাবাদের একার পক্ষে সম্ভব নয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা ছিল মূলত আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের ফিরে আসার জন্য পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা। পাকিস্তান গত 2 দশক ধরে তালেবানকে সমর্থন দিয়ে এসেছে যাতে এই গেরিলা গোষ্ঠীকে আফগানিস্তানের ক্ষমতায় বসানো যায়। এরপর তালেবান রাজধানী কাবুল সহ পুরো দেশ দখল করে নেওয়ার পর তারা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে, কিন্তু এটা কেউ ভাবতে পারেনি যে যুক্তরাষ্ট্র কৌশলে পাকিস্তানকে তালেবান ও আফগানিস্তানের চোরাবালিতে এমনভাবে আটকে ফেলবে যাতে যতই দিন যাবে ততই পাকিস্তান এটা বুঝতে পারবে তারা চোরাবালিতে ডুবে যাচ্ছে। পাকিস্তান সামরিক ও অন্যান্য লজিস্টিক্স সাপোর্ট দিয়ে এবং দোহার সমঝোতার মাধ্যমে তালেবানকে আফগানিস্তানের ক্ষমতায় বসিয়েছে ঠিকই, কিন্তু ইসলামাবাদ ভাবতেও পারেনি যে যুক্তরাষ্ট্র সে দেশে থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেবে এবং আফগানিস্তানের কণ্ঠনালী যুক্তরাষ্ট্রের হাতের মুঠোয় থাকবে। এ কারণেই তালেবানের হাতে কাবুলের পতনের পরপরই আফগানিস্তানের ভবিষ্যতের ব্যাপারে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র মতপার্থক্য শুরু হয়। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেন। পাকিস্তানের সহযোগিতায় 2001 সালে মার্কিনিরা আফগানিস্তান দখলের পর দুটি রাজনৈতিক উদ্দেশ্যে আফগানিস্তানের পুরো অর্থনীতির নিয়ন্ত্রণ নেয় ওয়াশিংটন। প্রথম উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে এটা বোঝানো যে আর্থিক যোগান ছাড়া কোনো একটি সশস্ত্র গেরিলা গোষ্ঠীর পক্ষে দেশ শাসন করা সম্ভব নয়। আর যেহেতু পাকিস্তান উভয় পক্ষের হয়ে খেলা করছে, তাই ইসলামাবাদকেও একটু কানমলা দেয়া। অর্থ আটকে দিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তালেবানকে যুক্তরাষ্ট্রের অনুগত হতে বাধ্য করা। অর্থাৎ যুক্তরাষ্ট্র যা বলবে তালেবানকে অবশ্যই তা মেনে চলতে হবে। সুতরাং পাকিস্তানের সঙ্গে যতই খাতির থাকুক না কেন, তালেবান যদি যুক্তরাষ্ট্রের কাছে নত হয় তাহলেই কেবল মার্কিন সরকার তাদের বিপুল অর্থ ফেরত দেবে। তাই পাকিস্তান কার্যত একা হয়ে পড়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে তার ভাষায় ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনে যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনে যথাসময়ই অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে দেশের মধ্যে কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী সেভাবে নির্বাচন হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে, ত্যাগী কর্মীদের দিয়ে দল সাজাতে হবে, যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা আগামীতে আওয়ামী লীগের টিকিট পাবেন না। আগামী নির্বাচনে আরো আধুনিক স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে চাই, এজন্য দলের মধ্যে কোনো বসন্তের কোকিল নয়, ত্যাগীদেরই জায়গা করে দিতে হবে। ওদিকে দেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন নিপীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্ত করার ষড়যন্ত্র করছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে এবং তাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। এই হামলা নির্যাতন ও নিপীড়ন করে কোনো স্বৈরাচারী সরকারই টিকে থাকতে পারেনি, বর্তমান ফ্যাসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুব দলের আনন্দ মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়িতে সন্ত্রাসী হামলা এবং নেতাকর্মীদের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশি হামলা এবং তাণ্ডব আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। হামলা মামলা গ্রেপ্তার করে আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখা যাবে না। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলার 2 নম্বর নাদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনাইমুড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সানির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই আজ আমার দেশের মাটি, দেশের সার্বভৌমত্ব বিপদের মুখে। এখন শেখ হাসিনাকে ফেয়ারওয়েল দেওয়ার সময় এসে গেছে। অল্প কিছুদিনের মধ্যে এই আওয়ামী লীগ সরকারের চিরন্তন বিদায় হয়ে যাবে জনগণের কাছ থেকে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এর সাথে শেষ হলো সংবাদ হাসের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ ও এ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি নিয়ে সাজানো ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের অনুষ্ঠানে আমরা পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ এবং এ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি তুলে ধরব। এর আগেও আমরা এ সম্পর্কিত ধারাবাহিক আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠানেও শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মার্কিন সামরিক হস্তক্ষেপ পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতার অন্যতম একটি বড় কারণ। এর ফলে আঞ্চলিক সহযোগিতার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি অগঠনমূলক ও ধ্বংসাত্মক প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশেষ করে বছরের পর বছর ধরে মার্কিন সামরিক উপস্থিতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আফগানিস্তান, ইরাক, সিরিয়া সহ সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। এছাড়া পারস্য উপসাগর এবং ওমান সাগর এলাকায়ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত ২০ বছরে আফগানিস্তানে মার্কিন সামরিক তৎপরতার ফলে শুধু যে যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তাই নয়, একই সঙ্গে এ অঞ্চলে একক আধিপত্য বিস্তারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আফগান নীতি অনেক বড় ভুল ছিল বলে খোদ মার্কিন কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষকরাই এখন স্বীকার করছেন। সামরিক বিশেষজ্ঞ ওয়েলডন ব্লাউ মিডল ইস্ট নিউজে লেখা এক নিবন্ধে বলেছেন, ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার থেকে বোঝা যায় ওই অঞ্চলে সরাসরি যুদ্ধের নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে।
যুক্তরাষ্ট্রের উদারপন্থী রাজনৈতিক কর্তা ব্যক্তি ও বিশেষজ্ঞরা মনে করেন, আফগানিস্তানে সামরিক কর্মকাণ্ডের অবসান ঘটার পর মার্কিন পররাষ্ট্র নীতিতে সংস্কার করা হবে বলে আমরা আশা করি। তাদের আশা, মার্কিন সরকার আফগানিস্তানের ঘটনা থেকে শিক্ষা নেবে। কিন্তু অনেকেই আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ভিন্ন কৌশলে এবং নতুন অজুহাতে আফগানিস্তানে ফের সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করতে পারেন। পর্যবেক্ষকরা বলছেন, অতীতে এ অঞ্চলে মার্কিন হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড থেকে বোঝা যায় তারা অতীতের ব্যর্থতা ও ঘটনা থেকে শিক্ষা নেয় না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ ভিয়েতনাম যুদ্ধের ব্যর্থতা এবং আফগানিস্তানে ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে পশ্চিম এশিয়ায় দুটি রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েন। অথচ এসব যুদ্ধে বিজয়ের কোনো নিশ্চয়তা তাদের ছিল না।
ইরাকে যখন যুদ্ধ ও উত্তেজনা চরমে ছিল তখন মার্কিন প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক জেমস ফালুজ এক নিবন্ধে লিখেছিলেন, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশিক্ষিত ও চৌকস বাহিনীও বিরাট বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, এমনকি তাদের মনোবলও ভেঙে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে এসব যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে এসেছে এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের প্রতি জনসমর্থনও তেমন নেই। তারপরও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তিনিও যুদ্ধ অব্যাহত রাখেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম দফা শাসনামলে প্রেসিডেন্ট ওবামা কিছু সংখ্যক মার্কিন সেনা ইরাক থেকে দেশে ফিরিয়ে আনলেও পরে তিনি দায়েশ বা আইএস জঙ্গিদের দমনের নামে আরও হাজার হাজার মেরিন সেনা ইরাকে পাঠান। যদিও এটা সবারই জানা আছে যে এ অঞ্চলে মার্কিন উপস্থিতি উগ্র জঙ্গি গোষ্ঠীর আবির্ভাবে ভূমিকা রেখেছে।
প্রেসিডেন্ট ওবামা ব্যাপক সামরিক অভিযান চালিয়ে এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়ে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরু করেন। সিরিয়া সংকটে জড়িয়ে যুক্তরাষ্ট্র বহুমুখী যুদ্ধের পথ প্রশস্ত করেন। ঠিক তেমনি আফগানিস্তানের ব্যাপারেও প্রেসিডেন্ট ওবামা ভেবেছিলেন তালেবানের উপর তিনি বিজয়ী হতে পারবেন এবং আরও অতিরিক্ত মার্কিন সেনা সেখানে মোতায়েন করেন। এমনকি তিনি পাকিস্তানকেও এ যুদ্ধে টেনে আনেন। এতে শত শত বেসামরিক লোকজন মারা যায় এবং বহু মার্কিন সেনাও বেঘরে প্রাণ হারিয়েছে। ওবামা স্বীকার করেন পশ্চিম এশিয়ায় যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে ভেতরে ও বাইরে মার্কিন প্রভাব ও ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে। এরপর ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প এবং ক্ষমতায় এসেই তিনি পশ্চিম এশিয়াকে আরও নিরাপত্তাহীনতা ও গোলযোগের দিকে ঠেলে দেন। দখলদার ইসরায়েলের প্রতি তিনি সর্বান্তক সমর্থনের ঘোষণা দেন, বিশেষ করে রাজধানী তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বাইতুল মুকাদ্দাসে স্থানান্তর করায় মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ ও সমালোচনার সম্মুখীন হন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে বিপুল অস্ত্র দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেন। বলা যায় তার কারণেই ইয়েমেন যুদ্ধ এত দীর্ঘায়িত হয়েছে। সে সময় মার্কিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছিলেন, অনির্দিষ্টকাল পর্যন্ত সিরিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপ এবং ইরাকে 2,500 মার্কিন সেনার উপস্থিতি বজায় থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে হাজার হাজার মার্কিন সেনা আফগানিস্তানে মোতায়েন করেছিলেন, কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রাককালে তিনি নভেম্বর নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনাদেরকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন জনসমর্থন লাভের আশায়। গত জুলাইয়ে অপ্রত্যাশিতভাবে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রেসিডেন্ট বাইডেন বলেন, 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা পুরোপুরি সরিয়ে আনা হবে। তিনি বলেন, আফগানিস্তানে দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে। আমাদের সেনাদের নিজ বাড়িতে ফিরে আসা উচিত এবং সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক হয়েছে।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দুই ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা বাইডেনের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি পবিত্র হজ উপলক্ষে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে দেয়া বিশেষ বার্তায় বলেছেন, আফগানিস্তানের সামরিক হস্তক্ষেপ যে ভুল ছিল তা দেরিতে হলেও মার্কিন কর্মকর্তারা উপলব্ধি করেছেন। সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে গত 20 বছরে তারা আফগানিস্তানের চোরা বালিতে আটকা পড়েছে এবং এখন তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে।
বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্রের জন্য চূড়ান্ত অপমান এটাই যে প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন আফগানিস্তানের সামরিক হস্তক্ষেপ ভুল ছিল এবং আমরা সেদেশে আর কোন মার্কিন সেনার মৃত্যু দেখতে চাই না। তিনি বলেন, আফগান যুদ্ধে 2,400 মার্কিন সেনা নিহত এবং 21,000 সেনা আহত হয়েছে। যাই হোক, পর্যবেক্ষকরা বলছেন, ভিয়েতনাম যুদ্ধের পর সমসাময়িককালে এটা ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা। তো শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ এবং এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শুনছিলেন। এবার রয়েছে আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, 28 সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, তারুণ্যের চোখে শেখ হাসিনা ইত্তেফাক, খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল 1 বছর, যুগান্তর, আমাকে বাঁচান নইলে ওরা আমাকে মেরে ফেলবে, প্রথম আলো। আগামী নির্বাচনের জন্য আরো আধুনিক স্মার্ট আওয়ামী লীগ গড়তে চাই। কালের কণ্ঠ, দেশে ফেরা প্রবাসী নারী শ্রমিকদের 60% কর্মহীন, বিলস মানব জমিন। জাপানের সেই নারী সংসার করতে চান ইমরান শরীফের সঙ্গে। বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম। মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়ানোর পর এবার বিজেপির পথে পাঞ্জাবের ক্যাপ্টেন তুঙ্গে জল্পনা। সংবাদ প্রতিদিন, রাজ্যের বাকি 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। আনন্দবাজার পত্রিকা, নির্দিষ্ট সূচি মেনেই হবে ভবানীপুরের উপনির্বাচন, জানিয়ে দিল হাইকোর্ট। আজকাল শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঈশ্বরদীতে আওয়ামী লীগের সম্মেলনের কারণে স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ঈশ্বরদী উপজেলার একটি স্কুল বন্ধ থাকবে আগামী কাল বুধবার। এর কারণ যেটি আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে সেখানে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। স্কুলের মাঠ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মেলনের কাজে ব্যবহৃত হয়ে আসছে, আমাদের রাজনীতির ইতিহাসে এটি নতুন কোনো ঘটনা নয়। কিন্তু সম্মেলনকে কেন্দ্র করে স্কুল বন্ধ থাকবে এটি অনেকটা নতুন, এবং সেই কারণেই স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠানের যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল বন্ধ করা হয়েছে মূলত এই আশঙ্কা থেকে যে সেখানে সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ সংঘাত হতে পারে, এবং সেটি বড় রকম সংঘাত হতে পারে এমন আশঙ্কা থেকেই স্কুল বন্ধ করা হয়েছে। এ গেল একদিকের কথা। অন্যদিকের কথা হচ্ছে যে কেন স্কুল মাঠে সম্মেলন করতে হবে? সম্মেলন যদি করতেই হয় অন্য জায়গা বেছে নিক, কোমল মতি শিশু কিশোরদের লেখাপড়ার জায়গায় কেন এই রাজনৈতিক সম্মেলন? সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে গত প্রায় 1.5-2 বছর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন সপ্তাহে একদিন করে সম্ভবত চালু থাকছে এক একটা ক্লাসের স্কুল। সেখানে যদি আবার সপ্তাহে একদিন বন্ধ রাখতে হয়, তার মানে দাঁড়াচ্ছে সুনির্দিষ্ট কয়েকটি ক্লাসের ওই দিন স্কুল কামাই তাদের লেখাপড়া হবে না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের শাসক দল, তাদের পক্ষ থেকে যদি এই ধরনের আচরণ করা হয়, তাদের পক্ষ থেকে যদি এই ধরনের সিদ্ধান্ত আসে যা সমাজের জন্য নেতিবাচক, তাহলে আমরা প্রত্যাশা কোথায় রাখব?
আফগানিস্তানের অর্থ ছেড়ে দিতে আমেরিকার প্রতি পাক পররাষ্ট্রমন্ত্রী কোরেশি আহ্বান জানিয়েছেন, তার এই আহ্বানের কারণ কি?
জি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি যে আহ্বান জানিয়েছেন যে আফগানিস্তানের যে অর্থ আটক করেছে প্রায় $1,000 কোটি আমেরিকা আটক করেছে, এই আটক অর্থ ছেড়ে দিতে হবে। তার পক্ষ থেকে বা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শাহ মেহমুদ কোরেশির পক্ষ থেকে এই দাবি করার অর্থ হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের অনেক সুবিধা অসুবিধা জড়িত, অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তান যেহেতু নিকটতম দুই প্রতিবেশী দেশ, ঠিক একই রকমের ইরান এবং আফগানিস্তান, তো এই রকমের প্রতিবেশী দেশের সুবিধা অসুবিধার সঙ্গে আরেক দেশের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত থাকে। অনেক সময় কিন্তু এইরকম বক্তব্য দেওয়া হয়ে থাকে যে আফগানিস্তানের নিরাপত্তা পাকিস্তানের নিরাপত্তা। ইরান অনেক সময় বলে থাকে যে আফগানিস্তানের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা, অর্থাৎ দুই দেশের স্বার্থ, দুই দেশের সুবিধা অসুবিধা, নিরাপত্তা অনিরাপত্তা সমস্ত সবকিছু একসাথে জড়িত। আফগানিস্তান যখন স্বাবলম্বী দেশ হিসেবে বিশ্বের বুকে অবস্থান করবে, সেটি যেমন পাকিস্তানের জন্য সুবিধাজনক দিক, তেমনি আফগানিস্তান যখন অর্থনৈতিক দুর্দশার ভেতরে পড়বে তার নেতিবাচক প্রভাব কিন্তু পাকিস্তানের উপর পড়তে বাধ্য। ফলে পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। পাশাপাশি আমি একথাও বলবো যে যারা এই মুহূর্তে আফগানিস্তানের হিতাকাঙ্ক্ষী তারা সবাই একথাই বলবে যে আফগানিস্তানের যে অর্থ আমেরিকা আটক করেছে সেগুলো ছেড়ে দিতে হবে, কারণ এই অর্থগুলো তো মূলত তালেবানের না, এই অর্থ আফগান জনগণের। এই অর্থ আটকে রাখা মানে আফগানিস্তানের জনগণ কষ্ট পাবে, অতএব আমেরিকাকে এটা ছাড়তেই হবে। সাথে সাথে একথাও বলবো, আমেরিকা কেন তার এই ক্ষমতার চর্চা করে, এই অধিকার সে কোথায় পায়? আমাদেরকে শক্তভাবে আন্তর্জাতিক অঙ্গনে এই প্রশ্ন তুলতে হবে।
তো জনাব সিয়াদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। হঠাৎ ঘটে যাওয়া নয়, দিল্লি দাঙ্গার পেছনে ছিল নির্দিষ্ট পরিকল্পনা, বলল হাইকোর্ট, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে দিল্লির দাঙ্গায় ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান, আহত হন ২০০ জনের বেশি। সরকারের কাজে বাধা দিতে এই ঘটনা ঘটানো হয় বলে জানিয়েছে আদালত। আদালত বলেছে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে দাঙ্গা হঠাৎ করে হয়নি, বরং আগে থেকে পরিকল্পনা করে তা ঘটানো হয়েছিল। দাঙ্গার ঘটনাটি ছিল একটি ষড়যন্ত্র। এই মামলায় এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়ানোর পর এবার বিজেপির পথে পাঞ্জাবের ক্যাপ্টেন, তুঙ্গে জল্পনা, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। কংগ্রেসের হাত ছেড়ে এবার বিজেপির পথে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আজ ক্যাপ্টেনের দিল্লি সফর ঘিরে তুঙ্গে জল্পনা। শোনা যাচ্ছে দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন অমরিন্দর সিং। অবৈধভাবে ভেঙে ফেলা হচ্ছে মন্দির, প্রতিবাদে আদালতে গেলেন এলাকার মুসলিমরা। আনন্দবাজার পত্রিকার এশিয় নামের খবরে লেখা হয়েছে অবৈধভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে একটি হিন্দু মন্দির, সেটি বাঁচাতে এলাকার মুসলিম বাসিন্দারা হাইকোর্টে দ্বারস্থ হলেন। দিল্লির জামিয়া নগরের নূরনগর এলাকার ঘটনা এটি। শুধু তাই নয়, মন্দির ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক অশান্তি না ছড়ায় আদালতের কাছে সেই আর্জিও জানিয়েছেন আবেদনকারীরা। নির্দিষ্ট সূচি মেনেই হবে ভবানীপুরের উপনির্বাচন, জানিয়ে দিল হাইকোর্ট। দৈনিক আজকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে ভবানীপুর উপনির্বাচন মামলায় স্বস্তি রাজ্যের শাসক দলের। আর দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম, রাজ্যের বাকি ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। পূজোর পরেই বাকি ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। আজ নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, দিনহাটা ও গাসাবায় উপনির্বাচন হতে চলেছে। ভোটের ফল ঘোষিত হবে ২ নভেম্বর। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তার পর এবার রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনবো মজার একটি প্রবাদ, এবং এই প্রবাদের নেপথ্য কাহিনী মানে কোত্থেকে কিভাবে এলো এই প্রবাদটি। প্রবাদটির বাংলা এরকম, না উটের দুধ না আরবের সাক্ষাৎ। একটু কেমন না? একটা সময় এরকম ছোট ছোট গল্পের একটি ধারা ছিল। মা, নানি, দাদিরা বাচ্চাদেরকে এগুলো শোনাতেন। বাচ্চারাও বড় হয়ে তাদের উত্তর প্রজন্মকে শুনিয়ে গল্পগুলোকে জারি রেখে গেছে। এই গল্পগুলোর রচয়িতার একেবারেই হদিস মেলে না, মুখে মুখেই এগুলো বর্ণিত হয়েছে।
আরেক ধরনের গল্প ছিল মজার, এগুলো রাজা বাদশাদের বিনোদনের জন্য বিখ্যাত ছিল। এই গল্পগুলোর দুটি শাখা রয়েছে, একটি একেবারেই কল্পনা প্রসূত, জাদু টোনা, দৈত্য দানব, জিন পরি ইত্যাদি এসব গল্পে স্থান পেয়েছে বেশি। অপরটি মানুষের জীবন ঘনিষ্ঠ, সেজন্য বাস্তবতার একটি চিত্র সেগুলোতে পাওয়া যাবে। এই শ্রেণীর গল্পের চরিত্রগুলো সাধারণত মানুষ। এই মানুষের মধ্যে রাজা বাদশা থেকে শুরু করে নিম্ন জাতের মানুষেরাও রয়েছে। তবে গল্পগুলোতে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আজকের গল্পটি এতটাই প্রসিদ্ধি পেয়েছে একেবারে প্রবাদে পরিণত হয়েছে। শোনা যাক আজকের প্রবাদের গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
বর্ণিত আছে যে অনেক অনেক দিন আগে এক আরব ভদ্রলোক মরুভূমিতে জীবনযাপন করত। আজও এরকম মরুবাসী বেদুইন যে নেই তা নয়। শহর বা নগরবাসী মানুষেরা অনেক সময় প্রয়োজনের তাগিদে মরুভূমি পাড়ি দেয় বা দিতে হয়। সুতরাং শহরবাসীর সঙ্গে এরকম যাযাবর কিংবা মরুবাসী মানুষের দেখা সাক্ষাৎ হয়ে যায়। এভাবেই এক আরব মরুবাসীর সঙ্গে পরিচয় ঘটে এক শহরে নাগরিকের। পরিচয় থেকে তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মরুবাসী আরব মাঝে মাঝেই শহরে যায় তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। সে মরুর বুকে তাঁবু গেড়ে বাস করত আর উট চড়াত। তাই যখনই সে শহরে যেত তার শহরে বন্ধুর সঙ্গে দেখা করতে যেত, কুশল বিনিময় করত, ভালো মন্দ খোঁজ খবর নিত।
মরুবাসী এই আরব বন্ধু কিন্তু কখনোই খালি হাতে যেত না। শহুরে বন্ধুর জন্য তার নিজের উটের দুধ নিয়ে যেত, নিজ হাতে দুধ দোহন করে মাটির পাত্রে ভরে নিয়ে যেত। শহুরে বন্ধু মরুবাসী বন্ধুর দেয়া দুধ খেয়ে মজাই পেয়ে গেল। বন্ধু এবং উটের দুধের প্রতি তার আগ্রহ জমে উঠল। সুতরাং সে তার মরুবাসী বন্ধুর জন্য অপেক্ষা করতে শুরু করে দিল। বেশি দিন তাকে না দেখলে তার ভালো লাগতো না, অপেক্ষার ত্রহর গুনতো। কখন তার বন্ধু আসবে তার জন্য উটের দুধ নিয়ে আসবে। মরুবাসী আরব বন্ধু মাসে অন্তত একবার শহরে আসত এবং শহুরে বন্ধুর সঙ্গে দেখা করত। কিন্তু এই কিন্তুর পরের কাহিনী শুনব আমরা মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম মরুবাসী আরব বন্ধু মাসে অন্তত একবার শহরে আসত এবং শহরে বন্ধুর সঙ্গে দেখা করত। কিন্তু হঠাৎ করেই দুই তিন মাস বন্ধুর দেখা পেল না শহরে বন্ধু। শহরে বন্ধুর মনটা কেমন কেমন করতে লাগলো। ভাবল নিশ্চয়ই মরুবাসী আরবের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে থাকবে। এদিকে মরুবাসী আরব তার প্রতিবেশীর অনুরোধ করত শহরে গেলে তারা যেন তার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয়। শহরে বন্ধুটি যখন দেখল দুই তিন মাসেও মরুবাসী বন্ধুর কোনো খবর নেই, দুশ্চিন্তায় পড়ে গেল সে। মনে মনে বলল সকল যাওয়ারই তো প্রত্যাবর্তন থাকা উচিত, কিন্তু এই বন্ধুটির কি হলো যে এত লম্বা সময় ধরে ফেরার কোনো খবরই নেই।
শহুরে বন্ধুটি আরো ভাবল এবার তো তাহলে আমাকে যেতে হয় তার খোঁজ খবর নিতে। ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েই নিল বন্ধুর খোঁজে মরু ভ্রমণে যাবে। বন্ধুকেও চমকে দেয়া যাবে, আবার উটের দুধ খেয়ে পেটের দুঃখ নিবারণ করা যাবে। যেই কথা সেই গাছ, ঘোড়ার আস্তাবল থেকে ঘোড়া বের করল, পিঠে জিন পরানো হলো, বন্ধুর জন্য দারুণ কিছু উপহার সামগ্রী নিল এবং মরুর উদ্দেশ্যে রওনা হয়ে গেল। শহর থেকে বের হতেই আবহাওয়া কেমন জানি পাল্টে গেল। চারদিকে একটু গোমট ঘন ঘটা দেখা দিল, বাতাস হালকা হয়ে এলো, ঘোড়া তার দ্রুতই পথ চলতে লাগলো। যতই এগিয়ে যেতে লাগলো ততই বাতাস ভারী হয়ে আসতে লাগলো। ধীরে ধীরে বেগ বেড়ে গেল বাতাসের, কিন্তু বন্ধুর তাঁবুর দেখা এখনো মেলেনি। সুতরাং থেমে কাজ কি, যেতেই হবে। পরের কাহিনী শুনবো মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। যতই এগুতে লাগল ঘোড়া, ঝড়ো বাতাস ততই তুফানের গতি ধারণ করতে লাগল। বন্ধুর তাঁবু খুঁজতে খুঁজতে শুরু হয়ে গেল মরুঝড় সাইমুম। আজও এই তুফানের মুখে পড়ে গেল শহরে বন্ধু। মরুজীবনের ঘটনা দুর্ঘটনা তো তার অজানা, বুঝতে পারছিল না কি করা উচিত। ফিরে না এসে সামনেই চলল সে বন্ধুর খোঁজে। মনে মনে বলল আরেকটু গেলেই পেয়ে যাব মরুবাসী বন্ধুকে, ব্যাস তার তাঁবুতে ঢুকে পড়লেই আর চিন্তা নেই। তাঁবুর ভেতর আরাম করতে করতে মরুঝড় উপভোগ করব, বন্ধু গরম গরম উটের দুধ দেবে, খাবো আর হাঁটুর উপর পা তুলে দুধ খেতে খেতে গল্প করব।
কিন্তু ভাবনার পানসিনাও তরঙ্গে ডুবে গেল, ঝড় এবং বালির পাহাড়ে পরিণত হল। সামনে যাবার মতো অবস্থায় রইল না, ঘোড়ার পিঠ থেকে নামল এবং ঘোড়ার পেটের নিচে আশ্রয় নিল। ধুলো বালি চোখে গিয়ে করুণ অবস্থা দাঁড়ালো। এর ভেতরে কজন কালো মানুষ দেখতে পেল দূরে। তারা দ্রুতই কাছে এসে গেল এবং ঘোড়া সহ টাকা পয়সা উপহার যা কিছু তার সঙ্গে ছিল সবকিছু নিয়ে গেল তারা। অগত্যা সে পায়ে হেঁটে পথ চলতে শুরু করলো। এবার আর বন্ধুর খোঁজে মরুর দিকে নয়, শহরের দিকে। যেতে যেতে আনমনে বলতে লাগলো, না, আমি উটের দুধও চাইনি, আরবের সাথেও দেখা করতে চাইনি, আমি কিছুই চাইনি। এই ঘটনার পর থেকে যখনই কেউ তার লক্ষ্যে পৌঁছানোকে দুরূহ মনে করে, মাঝখানে হাল ছেড়ে দিতে থাকে, তখনই বলে, না উটের দুধ না আরবের সাক্ষাৎ।
শ্রোতা বন্ধুরা, গল্পের আসর আজ এ পর্যন্তই। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্প শুনছিলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। সঙ্গে থাকছে একটি নতুন খবর। সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের প্রতীকী উপস্থিতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সিরিয়া থেকে তুর্কি ও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ বললেন, ওরা দখলদার। বাংলাদেশে এবারও অনুষ্ঠিত হচ্ছে না জেএসসি এবং জেডিসি পরীক্ষা। পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন, জামিনের মেয়াদ বাড়ল আরও এক বছর। চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জুহাইতে শুরু হয়েছে বৃহত্তম এয়ার শো। সেখানে দেশটি প্রদর্শন করছে তার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি, পাশাপাশি রয়েছে দেশে তৈরি উন্নত মানের অস্ত্রশস্ত্র। যখন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে চীনের জন্য প্রতিনিয়ত সামরিক হুমকি আসছে এবং ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা সামরিক আগ্রাসনের আশঙ্কা বাড়ছে, তখন বেজিং এই এয়ার শোর আয়োজন করল। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে বিদায় নিচ্ছি এখনকার অনুষ্ঠান থেকে। খোদা হাফেজ।